আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই যেমন কর্ম তেমন ফল অনুষ্ঠানে আমরা আমাদের জিন্দেগিকে সুন্দর করার জন্য, পরকালে ফল সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের হাদিস শরীফ, ঘটনাবলী, ইসলামী জিন্দেগি বিভিন্ন ধরনের আলোচনা হয়ে থাকে। আজকেও সেই ধরনের আমরা আলোচনা হবে করব ইনশাআল্লাহ, আলোচনা হবে ইনশাআল্লাহ। আসুন, তার আগে আমরা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ার ফজিলত সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, যা সারমর্ম, যে ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় দশটি নেকি দান করে, দশটি গুনাহ মাফ করে দেন, তাকে দশটি মর্যাদা ওই বান্দার বৃদ্ধি করে দেন। আসুন আমরা যে যেখানে আছি একবার মহাব্বতে দরুদ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদানী জানে দর্শকবৃন্দ, যেমন কর্ম তেমন ফল, এটা বুক করার জায়গা কখন থেকে শুরু? অনেক সময় জিন্দেগিতেও শুরু, অনেক সময় কবর থেকেও শুরু। হ্যাঁ হ্যাঁ, কবর থেকে বেশিরভাগ এই কর্মের ফল পাওয়া শুরু হয়ে যায়, অনেকে আবার দুনিয়াতেও পেয়ে যায়, কিন্তু বেশিরভাগ যেমন কর্ম তেমন ফল বুক করতে শুরু হয় কবর থেকে। হ্যাঁ, কবর যার চতুর্দিকে মাটি, নিচেও মাটি উপরও মাটি, আর ওই কবরকে আজ পর্যন্ত কেউ সিসি ক্যামেরার মধ্যে, ওই কবরের গড়ের মধ্যে কি হচ্ছে না হচ্ছে কেউ ধারণ করতে পারে না, কেয়ামত পর্যন্ত পারবেও না। একটুখানি গড়, সাড়ে তিন হাতের একটি গড়, নীরব নিস্তব্ধ একটি গড়, এটাকে হাদিস শরীফে বলা হচ্ছে এই ধরনের, এটা কারোর জন্য মুসিবতের গড়, আবার কারোর জন্য জান্নাতের আরামের বাগানের গড়। হাদিসের সারমর্মে ধরনের, গুনাহগার বান্দার জন্য কবর জাহান্নামের গর্ত, আর নেককার বান্দার জন্য এটা জান্নাতের বাগানে পরিণত হয়। নেককার বান্দা দৃষ্টিশক্তি যত যায় তার কবর অত বড় হয়ে যায়, খুব শীঘ্রই আমাকে আপনাকে সবাইকে অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে খুব শীঘ্রই। এখন আমরা কি চাই অন্ধকার কবরে মুশকিলাত মুসিবত আজাব থেকে বাঁচতে? আপনিও বলবেন চাই, আমিও বলবো চাই, তাহলে কর্মটা ভালো হওয়া আবশ্যক। কর্মটা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া আবশ্যক। অর্থাৎ আমাদের কর্মজীবনটা আল্লাহ তাআলার এবং তার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি হয়, তাহলে কবর জিন্দেগি আমার আপনার জন্য সুফল আমরা কবর থেকে পাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। অনেকে তো দুনিয়াতেও পেয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সুফল দাও, কবরতেও সুফল দাও, কাল কিয়ামতের দিনও সুফল দিয়ে জান্নাতের হকদার বানিয়ে দাও। কিন্তু এখন আমি মারা গেলাম, সাথে সাথে একদিনের ভিতর বা দুই দিনের ভিতর আমাকে আপনাকে কবরে রাখা হলো, আপনি কি জানেন এই কবরে কি আছে? আমি কি জানি কবরে কি আছে? হ্যাঁ হ্যাঁ, এই কবর হচ্ছে ফুকা, মাকড়, বিচ্ছু, সাপ, বিচ্ছুর ঘর। এই অন্ধকার কবর একটা মুসিবতের ঘর, দুর্গন্ধের ঘর। আজকে যদি ঘরে কোথাও দুর্গন্ধ হয়ে যায়, আমরা স্প্রে মেরে ঘরটাকে সুগন্ধি করে দিই, ফুকা মাকড় আসতে তাকে তাড়িয়ে দিই বা মেরে ফেলি। কিন্তু কবরে তো আমি একা, আপনিও একা, জীবিত। হ্যাঁ, কবরে কেউ মৃত না ভাই, সবাই জীবিত। এখন আমার আপনার কি হবে? আমি আপনি কিভাবে কবরের এই ভয়ানক আজাব থেকে বাঁচতে পারি? আসুন আসতে আমরা সেই সম্পর্কে কয়েকটি আমল শুনব যা আমরা করতে পারি। কারণ আমল যদি সুন্দর হয় এখানে, কবরও সুন্দর হবে। এখানে যদি আমল করি কবরও বেঁচে যাবে ইনশাআল্লাহ। কেমন? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন এইভাবে, যা সারমর্ম, যে অসুস্থ অর্থাৎ মুমর্ষ অবস্থায় নিজে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করবে, সেই কবরের ফিতনা অর্থাৎ মুসিবত এবং চাপ থেকে নিরাপদ থাকবে। এখন আমরা একটু চিন্তা করি, যখন আমি আপনি অসুস্থ হয়ে যাই মুমর্ষ অবস্থায়, তখন কি আমরা কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করি, আল্লাহর কালাম পাঠ করি, জিকির করি, না হাই হুতাশ করি? একটু চিন্তার বিষয়। আমরা কোনো না কোনো সময় হতে পারে এভাবে এই অবস্থার সম্মুখীন আমরা হয়েছিলাম, হতে পারে ভবিষ্যতেও হব। এখন এই অবস্থাকে আমরা আল্লাহর পাক কালাম পড়ি, জিকির করি, দরুদ পড়ি, নাই এই হাই হুতাশের মধ্যে থাকি। কারণ আমি আপনি যখন এভাবে অবস্থার মধ্যে পড়ে যায়, তখন যদি খেয়াল করে হাদিসের উপর আমল করি, আল্লাহর পাক কালামের সূরা ইখলাস শরীফ যদি পাঠ করি, তাহলে দুইটি মুসিবত থেকে আমি আপনি বাঁচতে পারি। এক, কবরের ফিতনা আজাব, দুই, কবর যে মানুষকে চাপ দেয়। আপনি জানেন মানুষকে কবর কিভাবে চাপ দেয়? আমরা কি জানি? গুনাগার বন্দাকে এমন ভাবে চাপ দেয় তার হাড্ডি বেঙ্গে চুরমার হয়ে যায়, হাঁ চুরমার হয়ে যায়। আর নেককার বন্দাকেও চাপ দেয়, কিন্তু ওই চাপটা এক প্রকারের ভালোবাসা। কেমন? মা নিজের সন্তানকে ভালোবেসে অনেক গভীরভাবে শরীরের মধ্যে চেপে ধরে, বুকের মধ্যে চাপিয়ে রেখে, কিন্তু সন্তান খাঁদে না, সন্তান খুশি অনুভব করে, খুশি হয়। ঠিক অনুরূপভাবে কবর নেককারদেরকে এই ধরনের চাপ দিয়ে থাকে, যার মধ্যে ব্যথা নাই। আর গুনাগারের হাড্ডি এগুলা ভেঙ্গে চপ চুরমা হয়ে যায়। এই জন্য মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, অন্ধকার ঘর আলোকিত হোক সবাই তো কামনা করি, কিন্তু আলোর জন্য কি আমলটাকে, নামাজটাকে, নিজের এই শরীরটাকে গুনাহ থেকে হেফাজত করেছি? একটা চিন্তার বিষয়, খুব চিন্তার বিষয়। কবর আজাব এটা সত্য, এটাকে অস্বীকার করা যাবে না, এটা হবে। ভালো মন্দ দুইটা থেকে একটা তো আছে আছে। আর এই কবরের জগতে আমি যে কোনো মুহূর্তে প্রবেশ করব, যখনই নিঃশ্বাস শেষ। হ্যাঁ হ্যাঁ, আপনি আমি মনে করি আমি যেতাম না এত তাড়াতাড়ি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নিঃশ্বাস শেষ খুব তাড়াতাড়ি আত্মীয় স্বজনরা আমাকে আপনাকে উঠিয়ে ওই জায়গায় রেখে আসবে, যেই জায়গায় আমি আপনি যে পছন্দ করি না, করতাম না, এই ধরনের একটা কবর। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে কবরের ফিতনা থেকে, আজাব থেকে, চাপ থেকে নাজাত দান করুন। আপনি কি জানেন যাদের এই হাফিজে কোরআন আছে, যারা আল্লাহর পাক কালাম হাফিজ হিফজ করে, তারা যদি এই হিফজরত অবস্থায় মারা যায় তাদের কি সুসংবাদ, তাদের কি মর্যাদা? আসুন সেই ধরনের একটা আমরা হাদিস শরীফ শ্রবণ করি। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন এইভাবে, যে ব্যক্তি কোরআন পাঠ করা শুরু করল, অর্থাৎ মুখস্থ করা শুরু করল, এই হাফিজ হওয়ার আগে, মুখস্থ হওয়ার আগে মারা গেল, তার কবরে একজন ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে আল্লাহর পাক কালাম শিক্ষা দেবে। এই অবস্থায় ওই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, তখন সেই পুরা আল্লাহর পাক কালামের হাফিজ হয়ে যাবে। একটু চিন্তা করি প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমলটা কেমন? আল্লাহর পাক কালাম শিকার চেষ্টা, ওই অবস্থায় মৃত্যু, আর আল্লাহ ওই মৃত ব্যক্তিকে কবরে কোরআন শিক্ষা দিবে, কোরআন মুখস্থ করাবে। যখন সেই বান্দা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, তখন সে হাফিজে কোরআন হয়ে উঠবে। একটু একটু চিন্তা করি আল্লাহ তাআলার কত মেহরবানি, যারা আল্লাহর পাক কালাম পাঠকারী, যারা পাক কালাম মুখস্থকারী। আমার কি সময় আছে? আপনার কি সময় আছে? কত ধরনের কাজ না ডেলি করে থাকি, একবারও কি আজকের দিনের আল্লাহ তাআলার প্রিয় পাক কালাম কোরআনে মজিদ পাঠ করেছি? কিন্তু আমরা একটা কাজ করি, সবাই করে, মেজরিটি করে থাকে, একটা নিউজ পেপার ফরা শেষ আর একটা ফরি, ওটা ফরা শেষ আর একটা ফরি, নিউজ চ্যানেল একটা দেখা শেষ আর একটা দেখি, ওটাতে কি বলে, ওটাতে কি বলে, এটাতে কি বলে, এই সময়গুলো আছে সব ফালতু সময়, এগুলার কোনো বেনিফিট নাই, কোনো উপকার নাই রে ভাই। আপনি বলেন কি উপকার? নিজের বিবেককে প্রশ্ন করি, কি উপকার? এই নিঃশ্বাস বরফের মতো গলে যাচ্ছে, এ হায়াত। আমি আপনি যে এই অনর্থক নিউজ খবরের মধ্যে পড়ে রইলাম, এই সময়টুকু কি আল্লাহ তাআলার পাক কালাম পাঠ করার সুযোগ ছিল না? দিন ইসলামের ইলমে দিন শিকার কি সুযোগ ছিল না? যদি চাইতাম অনেক কিছু সম্ভব। এখন আমাকে আপনাকে যদি বলা হয় আসুন আমরা ইলমে দিন শিখি, মেজরিটি মানুষের জবাব আছে, ভাই এখন কি টাইম আছে, এখন কি সময় আছে? ভাই যতক্ষণ বেঁচে আছি ইলমে দিন শিখার সময় আছে, দুলনা থেকে কবর পর্যন্ত ইলমে দিন শিক্ষা গ্রহণ করার টাইম। যেমন কর্ম তেমন ফল, এই অনুষ্ঠানের সিলসিলা করি, অনুষ্ঠান দেখি, আল্লাহ আমাদের কর্মজীবনকে সুন্দর করে দাও। খুব তাড়াতাড়ি আমাকে আপনাকে সে অন্ধকার কবরে রাখা হবে, যেখানে সাপ বিচ্ছুর আনাগুড়া, যেখানে আজাবের গড়। আমার আপনার কি হবে ও মুসলমান? মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমার আপনার কি হবে? আমরা আর কতদিন আরামের ঘুমে নিজেকে নষ্ট করে দেব? আর কতদিন আমরা নিজেকে এভাবে অনর্থক কাজে নষ্ট করে দেব? আল্লাহ তাআলার পাক কালামই তো বলে এখনো কি সময় আসে নাই? আল্লাহর জিকিরের মধ্যে ঝুঁকে পড়া কখন আসবে এই সময়টুকু? সবাই বলি ব্যস্ত, এই বলে ব্যস্ত, ওই বলে ব্যস্ত, শুধু দুনিয়া কি কামিয়াবি পাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ভাই, দুনিয়ার কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ, আর অন্ধকার কবর পরকাল তার কোনো শেষ নেই। হ্যাঁ শেষ নেই তো ভাই, আপনি দেখেন এই দুনিয়ার জন্ম থেকে পর্যন্ত কত রাজা বাদশাহ প্রেসিডেন্ট, আমি আমার বাংলাদেশেরটা হিসাব করি, প্রায় 20 থেকে 22 জন প্রেসিডেন্ট এখন কবরে, তারা বাংলাদেশের রাজা বাদশাহ মনে করেন, প্রেসিডেন্ট। আমি আপনি সাধারণ মানুষ না, প্রেসিডেন্টের জন্য আলাদা কোনো তুষক লাগানো হলো না, এসির ব্যবস্থা হলো না, লাইটের ব্যবস্থা হলো না, খাবারের ব্যবস্থা হলো, কোনো রাজার জন্য হয়নি। রাজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, সব একই স্টাইল। হায় আল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবরের ফিতনা থেকে আল্লাহ হিফাজত করো। আমি আপনি যদি চাই কবরের ফিতনা থেকে আজাদ থেকে বাঁচতে পারি, হ্যাঁ বাঁচতে পারি, মাদানী আমাদের মধ্যে একটি আমল আছে, আমার আমির আলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস তার কাদেরি 72 মাদানী আমাদের মধ্যে সওয়াল করতেছেন, আপনি কি আজকে সূরা মুলক শরীফ পাঠ করেছেন কি? আল্লাহর পাক কালামের একটি সূরা, 114টা সূরার মধ্যে একটি সূরার নাম সূরা মুলক। এই সূরা যদি 30টি আয়াত আছে এখানে, প্রতিদিন রাতে যার যখন সুবিধা রাতে যদি পড়া হয়, ফায়দা কি, ফজিলত কি, আসুন আমরা মন দিয়ে শুনি। হযরত সাইয়্যিদিনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন বান্দাকে অর্থাৎ মৃত ব্যক্তিকে কবরে রাখা হবে তখন আজাব তার পায়ের দিক থেকে আসবে, তখন তার পা বলবে অর্থাৎ মৃত ব্যক্তির পা বলবে, তোমার জন্য আমার পক্ষ অর্থাৎ এই দিক থেকে আসার কোনো পথ নাই, কেননা এই ব্যক্তি রাতে সূরা মুলক পাঠ করত, এরপর আজাব অন্য দিক দিকে আসবে, তখন ওই অন্য দিক থেকেও বলা হবে এই আজাব এদিকে আসার কোনো রাস্তা নাই, তুমি এই ব্যক্তির দিকে আসতে পারবে না, কারণ এই ব্যক্তি রাতে আল্লাহর পাক কালামের সূরা মুলক শরীফ পাঠ করত, অতঃপর আজাব মাতার দিক থেকে আসবে, কারণ চতুর্দিক তো একটা ফাঁদ দিক, একটা বাম, একটা ডান, একটা মাথা, মাথার দিক থেকে আসবে, তখন ওই দিক থেকে বলা হবে আজাব এদিক দিয়ে তোমার আসার কোনো জায়গা নাই, কেননা এই ব্যক্তি রাতে সূরা মুলক শরীফ পাঠ করত। এই সূরা হলো বাধা প্রদানকারী, কবরের আজাবকে বাধা প্রদানকারী এই সূরা, আর তৌরাত শরীফও এই সূরার নাম সূরা মুলক রয়েছে। যারা একে রাতে পাঠ করে তবে তারা অনেক বেশি মঙ্গলময় ভালো আমল করে থাকে। এখন আমি আপনি যদি চিন্তা করি, হা এই সূরা কিভাবে কিভাবে পড়বো, কোরআন তো পড়তে জানি না, সব জানি, মেজরিটি মুসলমান, ইসলামী ভাই, ইসলামী বোন, যেই বলি না কেন, বড় বড় ডিগ্রি, বড় বড় প্রফেসর, বাংলা তর্জমা কোরআন পড়ে, বাংলা উচ্চারণ কোরআন পড়ে, ভাই আল্লাহর ওয়াস্তে বাংলা উচ্চারণওয়ালা কোরআন পড়া বন্ধ করুন, এটা হারাম, নাজায়েজ কাম। হ্যাঁ কত কিছু না শিখেছি, কিন্তু আল্লাহর পাক কালাম পড়ার শিখার তো সময় দিই নাই। অনেকে বলে এখন কি সময় আছে, হ্যাঁ এখনই, যখন এখন উপলব্ধি করলাম, বুঝতে পারলাম, এখন থেকে শুরু করি, 6 মাস আমার জানা মত একজন যদি ব্যক্তি নিয়মিত চেষ্টা করে 3 থেকে 5 মাসের ভিতর সে কোরআন পড়া শিখে নেবে
অনলি।
আর এই সূরা মুলক 30টি আয়াত নিয়ে দেখেন, আমি তো কখনো কি না খেয়ে রাত ঘুমিয়েছি, খুব কম এই ধরনের হয়েছে। যখন না খেয়ে ঘুমাই না, তখন এই সূরা না পড়ে কেন ঘুমাই? আমাদের ইনামতের এই একটি আমল, অনেকগুলো তো আমল আছে, সবগুলো আমার আপনার কামিয়াবির জন্য। এই সূরা মুলক যখন আমরা মসজিদে যাই, মাগরিবের নামাজ পড়ি, মাগরিবের নামাজের পর আমরা ওখানে এটা আদায় করে নিতে পারি, যদি না হয় ঘরে আদায় করি, ঘরের সবাইকে সম্মিলিতভাবে জমা করি। ঘরের সবাই তো অনেকগুলো মেম্বার আছে, তো সবাই যেভাবে গুনার কাজে ড্রয়িং রুমে বসে বিভিন্ন সিনেমা নাটক দেখে, এটাকে পরিহার করি, ফয়জানে সুন্নতের থেকে একটি সুন্নত শিক্ষা দিই, কয় মিনিট লাগে। আর যারা আল্লাহর পাক কালাম পড়তে জানে সেই পাঠ করুক, বাকি যারা ঘরের মেম্বার রয়েছে সবাই নীরবে শ্রবণ করুক, তাহলে ইনশাআল্লাহ পাঠও হয়ে যাবে, শোনাটও হয়ে যাবে, আমলও হয়ে যাবে। আমি আপনি যদি আমার আপনার পরিবেশ সৃষ্টি না করি কে করবে? খবরের জন্য তো একটু চিন্তিত হই, ব্যথিত হই। বড় আফসোসের বিষয় হচ্ছে আমাদের বর্তমান, আমরা দুনিয়ার চতুর্দিকে সব দিক থেকে খেয়াল রাখি, যে কোনো পন্থায় আমি সাকসেস হই, আমি একজন নাম করা ব্যক্তিত্ব যেন হয়ে যায়, কিন্তু কবরের জগৎ এর চিন্তা, পরকালের চিন্তা বলতে গেলে আমাদের মাথার মধ্যে আকলের মধ্যে যেন কোথায় হারাই গেছে। আসল জিন্দেগি তো এটাই রে ভাই, এটা তো মুসাফিরের জিন্দেগি, এটা তো কণিকের জিন্দেগি, এটা তো যে কোনো মুহূর্তে শেষ। আর এই সংক্ষিপ্ত হায়াত, এই জিন্দেগি ভালো নেক আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যত জীবনকে সুন্দর করব, কবরের জগৎ, পরকাল, অনন্তকাল তত আমরা সুফল ভোগ করব। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকে তো আমরা কবরকে সুন্দর করার কিছু আমল শুনলাম, আমল করার কি সময় আছে? হ্যাঁ, আমি আপনাকে প্রশ্ন করি, সময় কি আছে? তাহলে দেরি না করি, আজকে থেকে শুরু করি। এই ধরনের আরো কিছু আমল, অনেক আমল রয়েছে, ইনশাল্লাহ ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আলোচনার নিয়ত আছে। এই ধরনের আরেকটি আমল আছে, হায় আল্লাহ, আমলটা আমরা শ্রবণ করি। হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফিয়াকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, হযরত সাইয়্যিদিনা মূসা আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট আরজ করলো, অর্থাৎ মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলো এভাবে, যে রোগীকে সেবা করে রোগীদের সেবায় এগিয়ে আসে তার জন্য মাওলা তুমি কি প্রতিদান দেখেছো? তখন আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করলেন, তার জন্য অর্থাৎ রোগীকে সেবা যে করে তার জন্য, অর্থাৎ রোগীকে যে সেবা করে তার জন্য 2 ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়, তারা কিয়ামত পর্যন্ত ওই মানুষের সেবাকারী, রোগীর সেবাকারী যে ছিল তার কবরে কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিকে সেবা করতে থাকবে। একটু চিন্তা করি, শরীরে ব্যথা হলে ছেলেকে বলি, বাচ্চার মাকে বলি, মেয়েকে বলি, একটু টিপে দাও ব্যথা হচ্ছে, কত যন্ত্রণা। যখন ছেলে মেয়েরা হাত পা টিপে দেয়, যতক্ষণ টিপে দেয় ততক্ষণ ভালো লাগে। হ্যাঁ, এটা কিন্তু মতের যন্ত্রণা, এমনি শারীরিক অসুস্থতার একটা যন্ত্রণা। আর মতের যন্ত্রণা তো অনেক কঠিন, আর এই কঠিন ভয়াবহ অন্ধকার রাতে কবরে দুইজন ফেরেশতা ওই ব্যক্তির সেবা করে, কার? যে মানুষের রোগী, মানুষ যারা রয়েছে অসুস্থ, তাদের সেবা করে। এখন আমরা কি মানুষের সেবা করি? আপনি বলবেন, আমি বলবো করি তো। যার পয়সা আছে তার, পয়সাওয়ালার সেবায় সবাই এগিয়ে আসে, গরিব অসহায় অসুস্থ খবর নেয়। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকে, আমরা ধনী গরিব নির্ণয় না করি। দেখেন আল্লাহ তাআলার দরবারে পয়সাওয়ালা গরিব কোন নির্ণয় আছে? আল্লাহ মুত্তাকিকে পছন্দ করে, আল্লাহ মুমিনকে ভালোবাসে, আল্লাহ ফরহেজগারকে ভালোবাসে। এই ক্যাটাগরিটা আমরা নিজের মধ্যে সৃষ্টি করি না। সেই পয়সাওয়ালা হোক বা গরিব হোক, যাই হোক না কেন, আমরা সবার সেবায় এগিয়ে আসি। হ্যাঁ, সকলের সেবায় এগিয়ে আসা এটা আমার লাভ, আপনার লাভ। কখন জানেন? যখন কেউ নেই, কবর তো কেউ নাই, আপনজন বলতে কেউ নাই। সন্তান সন্ততি একদিন কান্না করবে, দুই দিন কান্না করবে, তারপর নাই। হয়তো সামর্থ্য থাকলে একটা গরু জবে করে মেজবানি দেবে, তারপর নাই। কিন্তু আমি আপনি যদি নিজের হায়াতে জিন্দেগির মধ্যে মানুষের অসুস্থ রোগীদের সেবা করি, সেবা যত্নে এগিয়ে আসি, তাদের খোঁজ খবর রাখি, তাহলে লাভ কি? যখন আমি একা কবরে অন্ধকার জগতে, তখন দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবেন, যারা আমার আপনার সেবায় নিযুক্ত থাকবে কিয়ামত পর্যন্ত। ওই ব্যক্তির কবরটা কেমন হবে একটু চিন্তা করি, যার সেবায় ফেরেশতা দুইজন নিয়োজিত থাকবে। এখন আমরা কি মানুষের সেবা করব না মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেব? আফসোসের বিষয়, সেবা তো দূরের কথা, উল্টা আমরা কষ্টের মধ্যে ফেলে দিই। জেনে বুঝে আমরা মানুষকে কষ্টের মধ্যে ফেলে দিই। ইনশাল্লাহ এই সম্পর্কে অন্য কোনো সিলসিলা আলোচনা করার নিয়ত আছে। মানুষকে আমরা কিভাবে কষ্টের মধ্যে ফেলে দিই? ইচ্ছাকৃতভাবে দান্দার জন্য, টাকা ইনকামের জন্য একটু সহানুভূতি যদি থাকতো, হয়তো এটা দেখতে হতো না। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই মাদানী চ্যানেল, এই দাওয়াত ইসলামীর মূল মকসদ আমি আপনি ন্যাককার হই, মানুষের উপকারে এগিয়ে আসি, যেন আমার কারণে কেউ কষ্ট না পায়। যারা রুগী তাদের সেবা করি, যার যত সামর্থ্য রয়েছে ওই অবস্থায় সকলের সেবায় এগিয়ে আসি। কারণ মানব সেবা ফরজ ও ওয়াজিবের পরে অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে অসুস্থ রুগীকে সেবা করার, আর অন্ধকার কবরকে কবরে যাওয়ার আগে আলোকিত করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।